পহেলা ডিসেম্বর 2018 লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসাতে বয়ানের শুরুতেই হযরত বলেন,
ভাই কেউ ছবি না তুলে, ছবি কেউ ছবি তুলবেন না, ছবি তোলা গুনাহের কাজ। এখানে এসে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, দিনের কথা শুনেন, আল্লাহকে রাজি খুশি করেন। ছবি তোলা পাপের কাজ, ছবি তোলা কোনো সুন্নতের কাজ না, নেকির কাজ না। উম্মতের মধ্যে এটা মহামারী রোগ পয়দা হয়েছে, যেখানেই যাও সব পাগড়ি বান্ধা ছবি তোলা আরম্ভ করে দেয়, বড় নাদানি এটা, এই কাজ না করা আফসোসের বিষয়।
দোসরা ডিসেম্বর 2018 লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ ময়দানে বয়ানের শুরুতেই হযরত জি বলেন,
একটি গুরুত্বপূর্ণ এলান শুনি, আমরা কোন ভাই ছবি তুলব না, আমরা কোন ভাই ভিডিও করব না, ভিডিও রেকর্ডিং করব না, আমরা বয়ান যদি আমাদের রেকর্ড করতে হয় আমরা অডিও রেকর্ড করব, ভিডিও রেকর্ড কেউ করব না। এই
ছবি তোলা কোনো সওয়াবের কাজ না, গুনাহের কাজ। এই উম্মতের বহু নেক লোকেরা এখন বিভ্রান্তির শিকার, কোনো দলিল ছাড়াই তারা মনে করে এটা ইসলামের কল্যাণে খুব ভালো জিনিস। ইসলামের কল্যাণে যা কিছু একটা করা এটা ঠিক না। ইসলামের কল্যাণে শুধু ইসলামী পথেই চলা উচিত, এর বাইরে গেলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আফসোসের বিষয়, বুদ্ধি বেশি হলে বিপদ বাড়ে, আর আল্লাহ পাকের হুকুমের অধীন থাকলে তো আরামই আরাম দোনো জাহানে। আল্লাহর ওয়াস্তে ভাই কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না।
তেসরা ডিসেম্বর 2018 লক্ষ্মীপুর সদর চরমোটা মাদ্রাসা থেকে বয়ানের শুরুতেই হযরত জি বলেন,
একটা কথা বলতেই হয়, জায়গায় জায়গায় দিনের নামে বদ্দিনীকে মানুষ দিন মনে করে, বড় বিপদ হয়ে গেছে ভাই। তো শেষ জমানা বড় কঠিন সময়, নিজের দিন ইমান হেফাজত করা বড় মুশকিল। আল্লাহ আমাদেরকে দিন ইমানের উপরে সহিভাবে চলার তৌফিক দেন। ভাইরা কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা সুন্নতের আমল না, সুন্নতের খেলাফ এবং গুনাহের কাজ। আল্লাহ পাক আমাদেরকে এই অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।
8 মিনিট পর আবার বলেন,
ভাই ছবি তুলেন কেউ ওখানে কি করতেছেন? এই লোকটাকে ওখান থেকে ধরে উঠে দেন তো, উঠান এই লোকটাকে, খাড়া করান। আপনারা পিছনে যারা আছেন এই লোকটাকে খাড়া করান যে ছবি তুলছে। আপনার কানে আওয়াজ যায় না ছবি তুলতে নিষেধ করছি মিয়া, বের হন এখান থেকে, মজলিস থেকে বের হন, এই মজলিস থেকে। আদব তুমিজ নাই, মানা করে দিচ্ছি, এখানে দিনের মজলিস ছবি তুলবেন না, বেয়াদবের মতো ছবি তুলতেছেন ওখানে আপনি মিয়া, উঠেন ওখান থেকে, বের হন। খামুখা এখানে এসে বসছেন আপনি, ভাই এই লোকটাকে ওখান থেকে উঠান, ছবি ডিলিট করে দেন আল্লাহর আযাব আসার আগে। বড় সীমা লঙ্ঘনকারী মানুষ আপনি, এত অনুরোধ করে বলে দিলাম তারপরে আপনি, আপনার কানে আওয়াজ গেল না, ওয়াজ শুনতে আসছেন না, তামাশা করতে আসছেন আপনি। ওয়াজ মাহফিল গুলোকে লোকেরা এখন থিয়েটার বানাইছে, সিনেমা হল বানায় ফেলছে, বহুত আফসোসের বিষয়। আরে ভাই কিসের ওয়াজ করবে, তো বড় বিশৃঙ্খলা এখানে। পানি খাওয়া এই বরাবর একটা লোক পিছনে একদম, সে ছবি তুলতেছিল আরামসে, লোকটা ভীষণ সীমা লঙ্ঘনকারী, এত ভাবে নিষেধ করার পরে মুহূর্তের মধ্যে বেয়াদবের মতো এই কাজটা শুরু করে দিয়েছে। বীর বাহাদুর সাহেব এখানে আসছে, এ সকল উচ্ছৃঙ্খল লোকদের কারণে কোনো মাহফিলে সুস্থভাবে বয়ান করা যায় না। একদল উচ্ছৃঙ্খল থাকি আখেরাত বরবাদ করার জন্য এখানে আসে। কি বলবো বলেন মাওলানা, পেরেশানি কিন্তু। এই জন্য ওয়াজ মাহফিলে এখন যাইতে ইচ্ছা করে না, মন চায় যে কোনো ওয়াজ মাহফিলে আর না যাই। কি জন্য যাওয়া, নিজের আখেরা বরবাদ করার জন্য? বলেন দিনের জন্য তো যাওয়া, এটা কোন দিন যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কথা সম্পূর্ণ উল্টা বিরুদ্ধে এবং সাংঘর্ষিক, নবীর সঙ্গে সংঘর্ষ বাধায় দিয়া এরা দিন চিন্তা করবে? হ্যাঁ, হক চিন্তা করে, হককে দাফন করে দিয়া, হক ওলাদেরকে দাফন করে দিয়া, একে বলে দিনের খেদমত। বহুতই আফসোসের কথা।
চৌঠা ডিসেম্বর 2018 জালালিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর।
ভাই আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা কোনো আখেরাতে আল্লাহকে দেখানোর মতো কোনো আমল না, বিপদে পড়ার আমল। এজন্য নিজের হুশ, ইমানি হুশ জাগ্রত করি, খেয়াল এবং জজবা আবেগের পিছে না পড়ি ভাই, আল্লাহ আমাদের তৌফিক দেন।
5 ডিসেম্বর 2018 মাদ্রাসা জাফর আহমদ উসমানী লক্ষ্মীপুর।
ভাই কেউ আল্লাহর ওয়াস্তে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এগুলো সওয়াবের কাজ না, গুনাহের কাজ। এটা টুপি দাড়িওয়ালারা পাগড়িওয়ালারাও ব্যাপকভাবে করার কারণে এখন মানুষ মনে করে এগুলো সব জান্নাতে যাওয়ার আমল। এটা জান্নাতে যাওয়ার আমল না, এটা জান্নাতে যাওয়ার পথে কাটা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে ছবি টবি কেউ তুলবেন না, শান্তভাবে বসেন, আল্লাহ পাক তৌফিক দিলে কিছু দিনই কথা হবে ইনশাআল্লাহ তাআলা। দিনের মধ্যে থাকার, দিনের মধ্যে চলার চেষ্টা করি ভাই।
11 ডিসেম্বর 2018 হবিগঞ্জ নবীগঞ্জের বালিধরা জামে মসজিদে।
ভাই আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ নাই যে প্রমাণ করতে পারবে ছবি তোলা সুন্নত বা এটা জান্নাতের আমল। এর বিপরীতে ছবি তোলা যে জাহান্নামের রাস্তা, গুনাহের কাজ, এটা তো হাদিস শরীফে আছে। শুনতেছেন ভাইয়েরা, এই জন্য জজবা বাদ দিয়া কোরআন সুন্নার যে ব্যাখ্যা আকাবের উম্মত রেখে গেছেন সেই মোতাবেক চলি, সেটা আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দান করেন।
23 মিনিট বয়ানের পর বলেন,
এ মিয়া ছবি তুলবা না, এই হ্যাঁ মিয়া ছবি তুলো কে, আল্লাহর আজাবকে ভয় করো মিয়া, এখানে যাও তো কেউ, এখানে লোক রাখো, কারণ ছবি না তুলে এই ছবি ডিলিট করো, আল্লাহর আজাবকে ভয় করো মিয়া, আল্লাহর আজাবকে ভয় করো, কহর গজবকে ভয় করো, ছবি ডিলিট করো আল্লাহর ওয়াস্তে। তামাশাবাজি যারা করবে এখান থেকে বের হয়ে যাও, যারা আল্লাহর জন্য আসছো তারা আরামসে বসো, দিনের কথা শুনো, যারা বিশৃঙ্খলাকারী আল্লাহর ওয়াস্তে এখান থেকে বের হও, আল্লাহর আজাবকে ভয় করো। বড় আফসোসের বিষয়, আমাদের বহুত ওলামা সাহেবরা এখন ছবি তুলতে গেলে এখানে চুপ করে বসে থাকেন, এটার কারণেও মানুষ সুযোগ পেয়ে গেছে যে ইসলাম প্রচার হবে, বদ্দিনীর পথে কিসের ইসলাম প্রচার হবে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জমানায় কোনো যন্ত্রপাতি ছিল না, না মাইক ছিল, না রেডিও ছিল, না ইন্টারনেট ছিল, না মোবাইল ছিল, না কিচ্ছু ছিল, না রেকর্ডিং মেশিন, রেকর্ডার মেশিন ছিল, কিচ্ছু না। কিন্তু সেই জমানার মধ্যে ইসলাম আল্লাহ পাক এমন চিন্তা করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উসিলাতে দুনিয়ার এত বড় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের আলো পৌঁছে গেছে। হ্যাঁ, সহিভাবে দিনের উপর যখন মানুষ কায়েম থাকে আল্লাহ পাক তাতে এমন নুসরত করেন, এমন মদত দান করেন, অকল্পনীয়ভাবে আল্লাহ পাক সে ইসলামের কামিয়াবি দান করেন। হ্যাঁ না, ওয়াদায়ে গালবাহ মোমিন কে লিয়ে কুরআন মে ফির জুতু গালিব নহি কুছ কসর হ্যায় ঈমান মে। এক বুজুর্গ বলেন যে ঈমানওয়ালারা আল্লাহ পাক তো তোমাদের জন্য দুনিয়ার সর্বত্র বিজয়ের ঘোষণা দিয়ে রাখছেন যদি তোমরা ঈমানওয়ালা হও। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানওয়ালা তো সর্বত্র তোমাদের মাথা উর্ধে থাকবে, তোমরাই উঁচু, তোমরাই উপরে থাকবে, তোমাদের মর্যাদা উর্ধে থাকবে। কিন্তু দুনিয়ার সর্বত্র আজকে তোমরা লাঞ্ছিত, অবদস্ত, অপমানিত, কী কারণে এইভাবে নির্যাতিত, কী কারণে এভাবে অসহায়ত্বের শিকার, কী কারণে? আল্লাহ পাক তো বলছেন তুমি আমার থাকলে আমি তোমার সঙ্গে থাকব, তো তোমার আজকে বিপদ কেন? তো ওয়াদায়ে গালবাহ মোমিন কে লিয়ে কুরআন মে پھر جو تو غالب نہیں کچھ کثر ہے ایمان میں ہاں تو تو اللہ گھوشنار پرو تمہیں جو لانچیت আল্লাহর ওয়াদার ঘোষণা তো মিথ্যা হইতে পারে না, তাহলে নিঃসন্দেহে তোমার ইমানি জিন্দগিতে অবশ্যই কোনো ত্রুটি আছে। তোমরা ইমানের রাস্তা থেকে দূরে সরে গেছো, যার কারণে আল্লাহর মদত তোমাদের থেকে দূরে সরে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুষ্টামি বান্দরামিকে লোকেরা ইসলাম মনে করে, জাহালত আর মূর্খতাকে দিনের খেদমত মনে করে। কি বলবো, কোন দিকে যাব?
15 ডিসেম্বর 2018, জামিয়া রশিদিয়া আরাবিয়া, BMTF, গাজীপুর।
কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, এটা গুনাহের কাজ। যারা উল্লাসে কাজ করেন বড় ভুলের মধ্যে আছেন, এর থেকে তওবা করা ওয়াজিব। দিনই মজলিস, সেখানে দিনের কথা শুনেন, এখানে ছবিবাজি কেন? ছবি নিয়ে ধান্দাবাজি কিসের কিসের কারণে? মানে এমন এক জমানাতে আসছে আমরা পাগড়ি টুপি দাড়ি নিয়ে মূর্খতাপূর্ণ আমল করে এটাকে জান্নাতের আমল মনে করি, গুনাহের কাজ করে এটাকে আমরা জান্নাতের নেক আমল মনে করতে শুরু করছি। এত বেশি অধপতন ঘটে গেছে আমাদের। কোথায় সুন্নত তরিকা আর কোথায় গুমরাহির রাস্তা? আল্লাহ পাক আমাদেরকে নূরের পথে চলার তৌফিক দেন।
30 নভেম্বর 2018, জুমার পূর্বে ফটো তোলা তুলির বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যা প্রত্যেকেরই বারবার শোনার মতো। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা।
আরেকটা মশলাও আলোচনা করি, সেটা হলো যে মোবাইলের মধ্যে নিজের ছবি রাখা, নিজের বাচ্চাদের ছবি রাখা, বিবির ছবি রাখা, মা বাবার ছবি রাখা বা বন্ধু বান্ধবের ছবি রাখা, এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ? কি এটা? কি নফল আমল? কি এটা? এটা যে গুনার কাজ এটা কি জানা আছে? এবং এই ব্যাপারটা এতটা ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ না বিপজ্জনক, এতটা বিপজ্জনক। ওই যে মানুষে বলেন লেজে গুবরে হয়ে গেছে ঘটনাটা, লেজে গুবরে, যেটাকে সামাল দেওয়া যায় না, এই বিষয়টা লেজে গুবরে হয়ে গেছে। কেন? কারণ বহু দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ এই এতগুলো দাড়ি মুখে থাকা অবস্থায় পাগড়ি বাইন্দে এত ছবি তোলে, কি কথা বোঝেন নাই? অথবা নিজে পাগড়ি বাইন্দে বসে থাকে, আরেকজনকে ছবি তোলার সুযোগ করে দেয় যে বসেন এখানে, বসে ভিডিও করেন। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি সর্বনাশা কথা! হ্যাঁ, বুখারী শরীফের শেষ পৃষ্ঠাতে হাদিস আছে যে কেয়ামতের দিন আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে বলবেন যারা দুনিয়াতে ছবি তুলত, তাদেরকে বলবেন যে এটা তো তোমরা বানাইছো, নিজেরা সৃষ্টি করছো, চলো এইটার মধ্যে এখন রুহ দাও। আমি যেটা সৃষ্টি করছো এটাতে আমি রুহ দিছি, তো তোমরা রুহ দাও, এটাতে দাও তোমরা। তো কেউ তো পারবে না, তো তাদের শাস্তি হবে, ওখানে আল্লাহ পাক তাদেরকে আজাব দিবেন। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এই বাড়াবাড়ি কেন করতে গেছিলাম? আমি তোমাদেরকে পাঠাইছিলাম তো দুনিয়াতে আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য, বাড়াবাড়ি করতে তো আমি পাঠাইনি, কেন এটা করলাম? কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল আমিনের কথা ছিল, আজকে রাত্রে দেখা করবেন। তো দেখা করবেন তো আসমান থেকে যখন আসেন তো কোনো খবর নিয়ে আসেন, আল্লাহর নিকট থেকে কোনো সংবাদ নিয়ে আসেন, কোনো হুকুম নিয়ে আসেন, ওহি নিয়ে আসেন। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা রাত অপেক্ষা করছেন, কিন্তু জিবরিল আমিন আসেন নাই। আর ফেরেশতারা কখনো আল্লাহর হুকুমের বাইরে যান না, আল্লাহর হুকুমের ভিতরেই থাকেন, কথা বোঝেন নেই? আর জিবরিল আমিন হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রসুলদের নিকটই ওহি নিয়ে আসছেন তো জিবরিল আমিন, তাই না? আসমানে কিতাব ওহি নিয়ে আসছেন জিবরিল আমিন। তো এত বড় ফেরেশতা, তিনি কথা দিয়ে কথা রাখবেন না, অসম্ভব, কিন্তু আসলেন তো না, ব্যাপার কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভাবলেন জিবরিল আমিনের আসার পথে কোনো বাধা মনে হয় তৈরি হয়ে গেছে, আমার এখানে কোনো বাধা ছিল, প্রতিবন্ধক ছিল, যার কারণে তিনি আসতে পারেননি। কি সেটা? তো দেখলেন ঘরের মধ্যে একটা কুকুরের বাচ্চা, খোঁজ নিলেন কোথায় এক চিপার মধ্যে কুকুরের বাচ্চা একটা ছিল। তো বললেন যে এটাকে বের করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে আওয়াজ আসলো যে এটা মনে হয় এই জিবরিল আমিনের আগমনের পথে বাধা, এটাকে বের করে দেওয়া হলো। আর একটা জিনিস খুঁজলেন তো দেখলেন যে ওই একটা পর্দার কাপড়ের মধ্যে ছবি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাকে সরাও এবং এই ছবি শেষ করো। দুইটা কাজ সম্পাদন করা হলো, পুরা হলো। দিনের বেলা জিবরিল আমিন আসছেন, পরের দিন আসছেন, আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ জিজ্ঞাসা করছেন যে যে আপনার তো কথা ছিল গত রাতে আসার, আপনি যে আসলেন না। তো জিবরিল আমিন তখন বললেন যে আমরা ফেরেশতারা যে লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরা, যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে আমরা সেখানে আসতে পারি না, সেখানে প্রবেশ করতে পারি না। রহমতের ফেরেশতারা আসতে পারেন না, আজাবের ফেরেশতারা সেখানে আজাব দেওয়ার জন্য আসতে পারে। কথা বুঝতেছেন ভাইয়েরা? তাহলে এই হাদিস থেকে কি প্রমাণিত হয় যে মানে ছবি রাখার মধ্যে ভালাই না ছবি না রাখার মধ্যে ভালাই? ছবি রাখার মধ্যে রহমত না না রাখার মধ্যে রহমত? যে জিবরিল আমিন যদি আসতে না পারেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ঘরে, তাহলে আমাদের ঘরে ছবি থাকলে, মূর্তি থাকলে তো ওই ঘরে কি রহমতের ফেরেশতা আসবে? তো ভাইয়েরা, ঘর থেকে আমরা ছবি বের করব কবে? হ্যাঁ, ঘরে ঘরে ছবি, এমনকি ঘরে ঘরে মূর্তি, প্লাস্টিকের মূর্তি কিনতে পাওয়া যায়, বাচ্চাদেরকে খুশি করার জন্য নিয়ে আস। আহা ইন্না ইল্লা, যেই জমানাতে এগুলো ছিল না ওই জমানাতে মানুষ বাচ্চা পালে নেই, এখন বাচ্চাদেরকে খুশি করে মোবাইল দিয়া, কি একটা মোবাইল আরও কি কি জানে কিনে এগুলি। তুমি নাম জানো ভাই রফিক, যে বাচ্চাদের কিনে দেয় যে তোমাদের ল্যাপটপ টাইপের কি এটা, ট্যাব, ট্যাব না, হ্যাঁ এগুলো কিনে দেয়, ওর মধ্যে নানান ধরনের ছবি টবি ইত্যাদি দেখে দেখে ছোট বাচ্চাদের অন্তরাত্মা মন মস্তিষ্ক মলিনতায় অন্ধকারে ভরপুর হতে থাকে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই বিষয়টা কতটা দূষণীয় এবং কতটা ক্ষতিকর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে গেছেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান যখন জন্ম নেয় অমলিন নূরওয়ালা অন্তর নিয়ে পৃথিবীতে জন্ম নেয়, আলাল ফিতরা নূরওয়ালা অমলিন অন্তর নিয়ে সে জন্ম নেয়। ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি, তার মা বাবা এই যদি অরিজিনাল অবস্থা থাকলো তো ঠিক আছে, হ্যাঁ কিন্তু অনেকে এরকম করে যে মা বাবা এরকম এমনভাবে তাকে শিক্ষা দেয় দীক্ষা দেয় বুঝায় পালে যে শেষে ওই ছেলে ইহুদি হয়ে যায়, না হয় খ্রিস্টান হয়ে যায়, না হয় মুসলমান থাকলেও জিন্দগির বিশাল অংশ ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো। তো কালকে আমাদের এই মা বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্তানকে এই জন্য দিছিলাম আমি, তাকে তুমি ইহুদি বানাবে, তাকে তুমি খ্রিস্টান বানাবে, অগ্নি পূজক মূর্তি পূজক বানাবে, না আমার নাফরমান বানাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কত বড় বিপদ হবে সেদিন, সন্তানের জীবন ধ্বংস হলো, মা বাবাও আজাবের উপযুক্ত হলো। এই কাজটা কি আমাদের করা উচিত ভাইরা? আল্লাহ আমাদের বুঝ দান করে। হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যে যখন সন্তান জন্ম হবে তারপর ডান কানে আজান, বাম কানে একামত। ডান কানে মানে কানের ছিদ্রের মধ্যে মুখ রেখে আজান দিতে হবে একামত দিতে হবে সেটা না, কানের পাশে, ডান কানের পাশে আজান দিবে। আজান যেভাবে আমরা মসজিদে আজান দিই নামাজের, ওই রকম হুবহু আজানটা দিতে হয়, এটা সুন্নত। আর বাম কানের পাশে একামত, একামতের শব্দগুলো বলা, আজানের আওয়াজটা একটু জোরে হবে, একামতের আওয়াজটা একটু কম আওয়াজে হবে না, আজান একামত হলো। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এইমাত্র জন্ম হওয়া শিশু, এইমাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু অত কিছুই বুঝে না, কোনো শব্দ জানে না, আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, কিছুই জানে না, ওর কানে আজান দিলে কি হবে? এই সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে যিনি বড় আলেম ছিলেন এবং উপমহাদেশের সমস্ত মুফতি মুহাদ্দিস আলেম এবং আরে বিল্লারা ওলি আল্লাহরা যার নিকট থেকে দিন শিখছেন, দিনের এলেম নিছেন, সেই মহান ব্যক্তির নাম ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলী। তিনি এটার ব্যাখ্যা করে বলছেন যে যখন এই আজান দেওয়া হয়, তো আজানের মধ্যে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের নূর তার অন্তরে পৌঁছে যায়। আল্লাহ পাক, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ পাকের মহত্বের নূর তার অন্তরে প্রবেশ করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। তৌহিদের নূর এই আওয়াজে তার অন্তরে পৌঁছে যায় এবং তৌহিদের বীজ তার মধ্যে লাগে। তৌহিদের বীজ, ইমানের বীজ, সহজ কথা ইমানের বীজ তার অন্তরে গাঁথে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, তো এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্ম নেয় তো নির্মল নূরান নূরানি অন্তর্নিয়া, তাই না? আবার এখানে মা বাবার পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে প্রথম থেকেই দায়িত্ব পালনের দায়িত্ব পালন করতে হয়, কি যে নূরানি অন্তর্নিয়া তো পাঠাইলাম, এবার নূর তৌহিদের নূর যাতে ভিতরে পয়দা হয়, মজবুত হয়, সে আমল এখনই শুরু করো। শৈশবকাল থেকে বাচ্চার অন্তরে ইমানের আওয়াজ পৌঁছে যায়, ইমানের বীজ লাগে। তুমি মা বাবা, তুমি অভিভাবক, তোমার সেটা দায়িত্ব, সেটা করো তুমি। এই আজান একামতের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় যে হে পিতামাতা, হে অভিভাবক, তোমার দায়িত্ব এই সন্তানের পূর্ণ জীবন ইসলাম মোতাবেক গড়ে তোলা, আল্লাহর হুকুম মোতাবেক গড়ে তোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, শিক্ষা মোতাবেক, আদর্শ মোতাবেক গড়ে তোলা। এই আজানের বিষয়টা কোনো মামুলি বিষয় তো না। দেখেন, সে ছেলের পক্ষ মেয়ের পক্ষ কথাবার্তা হয়ে গেছে, উভয় পক্ষের কথাবার্তা হয়ে গেছে, কিন্তু ছেলে কি এখনো মেয়ের কাছে যাইতে পারে? মেয়ে কি ছেলের কাছে যাইতে পারে? কিছু লোকে এরকম করে যে কি আংটি দিয়ে দেয়, অগ্রিম কিছু একটা দিয়ে দেয়, দেখে টিকে পছন্দ করলে আংটি দিয়ে দেয়। আংটি দিলে কি একজন আরেকজনের জন্য হালাল হয়ে যায়? কিছুই হলো না। উভয় পক্ষ 100% রাজি, 100% রাজি, কারো কোনো ব্যতিক্রম নাই। কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবে যে আল্লাহর কসম যে আমার মেয়েকে এই ছেলের কাছে দিব। ছেলের বাপ কসম করে বলতে পারে যে আল্লাহর কসম এই মেয়েকে আমার ছেলের জন্য আনবো। ছেলেও কসম করে বলতে পারে আমি ওরই বিয়ে করবো। মেয়েও কসম করে বলতে পারে আমি ওর কাছে বিয়ে বসবো, আর কারোর কাছে যাবই না আমি। এত সত্ত্বেও একজন আরেকজনের জন্য হালাল হলো না, হ্যাঁ না? পরে ওই মাওলানা সাহেব খুতবা পড়লেন, তারপরে বললেন যে এই এত টাকা মহারানা, হ্যাঁ না, মহারানের আওয়াজে অমুকের মেয়েকে অমুকের এই অমুকের ছেলের কাছে বিবাহ দিলাম, এই ছেলে বলো কবুল করলাম। ও খালি একটা শব্দই বললো, কবুল করলাম, কবুল করলাম। এটা এক শব্দ, আরবিতে বলে কাবিল তু, এটা এক শব্দ হয়। বাংলাতে বললে দুই শব্দ হয়ে যায়, কবুল আর করলাম। এটা আরবিতে বললে হয় কি কাবিল তু, শুধু এক শব্দ। যাই হোক, একটা মাত্র শব্দ বলা হলো, এখন কি ছেলে মেয়ের জন্য হালাল হয় নাই? হ্যাঁ, মেয়ে ছেলের জন্য হালাল হয় নাই? মুহূর্তের মধ্যে কবুল করলাম বলতে বলতে ছেলে মেয়ের জন্য ওরা স্বামী স্ত্রী হয়ে গেছে, ওইদিকে শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, এদিকে শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, কি আশ্চর্যের বিষয়। বলার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলের হেদায়ত মোতাবেক যখন আমল করা হয় সেটার মধ্যে এতটা প্রাণ এবং এতটা শক্তি এবং ক্ষমতা। তো খালি কবুল করলাম শব্দের যদি এত তাসির, এত ক্ষমতা, পুরো আজান, পুরো একামত যেটা আল্লাহ পাকের প্রশংসা এবং ইমান আর তৌহিদের কথা, শুনেন, শুনতেছেন ভাইয়েরা, সেটা পুরোটাই শিশুর কানের মধ্যে বলার পরে সেটার তাসির তার ভিতরে কেন পয়দা হবে না, তার জীবনে কেন পয়দা হবে না? হ্যাঁ, আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে তিলে তিলে ইমানওয়ালা রূপে গড়ে তোলা, এটা আমাদের দায়িত্ব। ওদেরকে আল্লাহওয়ালা বানানো আমাদের দায়িত্ব। ইমান ওয়ালা জিন্দিগি হয়, সুন্নত ওয়ালা জিন্দিগি হয়, গুনামুক্ত জিন্দিগি হয়। হ্যাঁ, গুনামুক্ত জিন্দিগি হয়, ইহুদিদের মতো জীবন না হয়, নাসারাদের মতো জীবন না হয়, আল্লাহর দুশ্মনদের মতো জীবন না হয়। আল্লাহ পাকের অনুগত বন্দা, ফরমাবরদার বন্দা, মুত্তাকি পরহেজগারদের মতো জিন্দিগি তার নসিব হয়। সেটার সেইভাবে ছেলের ছেলেটার এই ছেলে মেয়ের পিছনে মেহনত করা, ফিকির রাখা, তাদেরকে তরবিয়ত করা, এটা ইমানই দায়িত্ব। কোরআনে পাকের ভাষায় আল্লাহ পাক বলছেন যে কু আংফিসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, ইমানি জিন্দিগি শিখো, দিনই জিন্দিগি যাপন করো, আর তোমার ঘরওয়ালা, তোমার পরিবারের লোকজন তো তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তাদেরকে ইমানি জিন্দিগি শিক্ষা দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, তো আমরা লালন পালন করার অর্থ আমরা অনেকে এটা বুঝছি যে ওদেরকে ফিডারের ব্যবস্থা করে দেওয়া, ভাত তরকারি, হ্যাঁ না, ছোটোবেলা থেকে হয় দুধ খাওয়ানো, বুকের দুধ পাইলে ভালো, না হলে ফিডারের ব্যবস্থা করো, না হলে ছাগলের দুধ, গরুর দুধ, বয়সের পার্থক্যে এগুলোর ইন্তজাম করো, পাউডার দুধ কিনে দাও, এটা সেটা পোশাক আদি ওদের জন্য নিয়ে আসো। এটা তো ওদেরকে লালন পালনের একটা ক্ষুদ্র বিষয়, কিন্তু আল্লাহর কসম এর লালন পালনের বড় বিষয় হলো ওদেরকে ইমানি জিন্দেগি শিখানো, ইমানের পথে টানা, আল্লাহর মহব্বতের পথে টানা, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মহান সুন্দর জীবন আদর্শের পথে ওদেরকে টানা, কদম কদম, তিলে তিলে, ধীরে ধীরে সেদিকে আগায় নেওয়া। আজকে একটা শিখবে, কালকে একটা শিখবে, এভাবে করতে করতে বড় হবে ইনশাআল্লাহ তাআলা, বড় ইবাদত বলা হবে, বড় বন্দিগি বলা হবে। এই মা বাপ কবরে চলে গেলেন, এই বাচ্চাকে পুরা দিন শিখানো, দিনই জিন্দগির উপর উঠে দেওয়ার কারণে মা বাপ পরকালে মস্ত বড় পুরস্কার পাবে আল্লাহ পাকের নিকট থেকে। আল্লাহ পাক সেই বুঝ সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।